राधिका माधव प्रत्यजस्य प्रथित कृपया श्रीगुरु तं नतु अस्मि नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताकाशान्ति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम्ने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्योदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासवि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नाम संकीर्तन की गौपाद की गौ प्रेमानंदी राम राम की बाइक गाड़ी और नाम की बोलो कृपासिंह आज के मध्याह्न बाइक पाड़ी हमारे गुरु भ्राता कृपासिंह राघव दास अधिकारी प्रभु वासभवने ये मध्याह्न उपस्थित समस्त भक्त मंडली अपने सकल के धन्यवाद जानाछि इस्कन माया के पक्ष थेके तो भगवत कथा सबने प्रारम्भे आमी आमार परमानंद गुरुदेव आंतर्जातीय कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादे कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु এবং ইস্কন নাম হটে বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণু পাদ অষ্টতর শত শ্রীমৎ জয়ন্ত গোস্বামী শিল গুরু মহারাজের পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার রহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদে শ্রী পাদ পদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার হইতে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সমস্ত ভক্ত মন্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমরা এখন একটা শ্লোক শুনব শ্রীমদ ভাগবত থেকে সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ তিনি তার বন্ধুদের অসুর বন্ধুদের ছাত্রদের কিছু উপদেশ দিচ্ছিলেন। প্রহ্লাদ মহারাজ একজন মহাজন, দ্বাদশ মহাজন আছে, সবাই জানেন দ্বাদশ মহাজনের নাম স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল জনক ভীষ্ম আর কি প্রহ্লাদ মহারাজ বলেছে সুখদেব গোস্বামী যমরাজ এভাবে বারো জন মহাজনের কথা বলা হয়েছে। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। সে প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম হয়েছিল, সবাই আমরা জানি। কিন্তু অসুর কুলে জন্ম হয়েও তিনি নারদ মুনির কৃপাতে মাতৃগর্ভে ভাগবত কথা শুনেছিলেন, যার ফলে তিনি শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনলে তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হয়। শ্রী প্রহ্লাদ মহারাজ তার প্রমাণ যে উনি মায়ের গর্ভেই ভাগবত কথা শুনেছেন। তার মানে বুঝতে পারছেন যে মায়েরা যখন সন্তান গর্ভধারণ থাকবে তখন কি শুনবে? ভাগবত কথা শুনবে। তাহলে ছেলে ভক্ত হবে, ভক্ত হলে কি হবে? পুত নামক নরক থেকে পিতা মাতাকে উদ্ধার করবে, নাহলে করবে কে? আর মা বাবা যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে কে পুত্র আছে না আছে সেটা চিন্তা করবে, সে অটোমেটিক ভগবত ধ্যানে ফিরে যাবে। বুঝতে পারছেন? ভক্ত পিতা মাতা, তাহলে সন্তান আছে না আছে সেটা কোনো যায় আসে না। আছে ভক্ত সন্তান সেটাও ভালো, আর কেউ নেই কৃষ্ণ আছে। সেজন্য আমাদের প্রহ্লাদ মহারাজ সাধু সঙ্গেই তিনি শুদ্ধ ভক্তি লাভ করে প্রচার করছেন। সেজন্য আমাদের সবসময় সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গে ভক্তির উদয় হয়। তো প্রহ্লাদ মহারাজ তার 5 বছর বয়সে বন্ধুদেরকে নিয়ে উপদেশ দিচ্ছেন যে বাচ্চা কাল থেকে 5 বছর বয়স থেকে আমাদের ভক্তি করা উচিত। বুঝতে পারছেন? হ্যাঁ, ভগবত ভক্তি, ভাগবত ধর্ম। সে ভক্তির ফলে কি হবে না এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে। তো উনি বন্ধুদের বলছেন, যথাহি পুরুষস্যহ বিষ্ণু পাদ পাদপ সর্পণম যদেশ সর্বভূতানাম প্রিয় আত্মে ঈশ্বর সুহৃদ। মনুষ্য জীবন ভগবধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। প্রহ্লাদ মহারাজ গুরুকুলে ছাত্রদেরকে বলছেন, এই যে আমরা মনুষ্য দেহ পেয়েছি এটা ভগবধামে যাওয়ার সুযোগ দেয়, অন্য কোনো পশু পাখি দেহে ভগবধামে যাওয়ার সুযোগ নেই। তাহলে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি, দেহ পেয়েছি, ভগবধামে যেতে পারি? কেন ভগবধামে যেতে হবে? না, ওটা আমাদের নিত্য বাড়ি, নিত্য আলয়। আমরা কোনো কারণবশত এদিক সেদিক ঘোরাঘুরি করছি, কিন্তু আমাদের সেখানে ফিরে যাওয়া উচিত। যেমন আপনারা কোথাও ঘুরতে যান, ব্যবসা করতে যান, কোথাও চাকরি করতে যান, কোথাও ভাড়া বাড়িতে থাকেন, এখানে সেখানে থাকেন, কিন্তু নিজের একটা বাড়ি আছে, তো ওইটা আসল উদ্দেশ্য নয়। যা কিছু করি আসল উদ্দেশ্য বাড়িতে ফিরে আসা, হ্যাঁ কি না? ঠিক তেমনি আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমরা এই জড় জগৎটা একটা ভাড়া বাড়ির মতো, ব্যবসার জায়গার মতো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আসল বাড়িটা অনেক সময় কেউ ভুলে যায়, নিজের বাড়িও ভুলে যায় অনেক সময়। ব্যবসা করতে করতে এইদিকে অনেক সময় ভুলেও যায় নিজের বাড়ি। তো সেজন্য আমাদের নিজের বাড়ি কৃষ্ণধাম, বৈকুণ্ঠ, যেখানে হতাশা উৎকণ্ঠা উদ্বেগ কিছু নেই। তো সেখানে আমাদের ফিরা উচিত সকলে। তো সেজন্যই এই মনুষ্য দেহ হচ্ছে এরকম একটা সুযোগ নিজের বাড়িতে ফিরে যাওয়া যায়। আমরা অনেক সময় ভুলে গিয়ে অন্যদিকে চিন্তা হয়ে যায়, তখন অন্য দেহেতে দেহান্তরিত হয়ে যায়, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা শরীরে চলে যেতে হয়। তো এটাই দুর্ভাগ্য। আর সৌভাগ্য যখন এরকম সাধু সঙ্গ হবে তখন নিজের বাড়ির কথা মনে পড়বে। হ্যাঁ, নিজের বাড়ির কথা তখন মনে করিয়ে দেখে সাধু। তো সেজন্য আমরা সঙ্গ করি। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে, তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রী বিষ্ণু পাদপদ্মে সেবায় যুক্ত হওয়া। প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান বিষ্ণু সকলেরই পরম প্রিয়, পরমাত্মা এবং সুহৃদ। ভগবান হচ্ছেন পরম প্রিয় সুহৃদ, হিতাকাঙ্ক্ষী বন্ধু সকল জীবের। সেই জন্য এখানে বলছেন ভগবত ভক্তি স্বাভাবিক, আমাদের মধ্যে আছে। ভক্তিটা কি? সেবা করা, ভগবানের সেবাকে ভক্তি বলা। কিন্তু আমাদের মধ্যে কোন সেবা করার প্রবণতা আছে, কিন্তু আমরা ভুলে কৃষ্ণ সেবা বাদ দিয়ে অন্য কিছু সেবা করছি। কিন্তু সেবা ধর্মটা স্বাভাবিক, কেউ সেবা না করে থাকতে পারে না, থাকতে পারে কিছু না কিছু শেষ কিছু কাজ করবে, না করে থাকতে পারবে না, এটা স্বাভাবিক, এটা আত্মার ধর্ম। কিন্তু এখন আমরা ভুলে গেছি দেখে দেখে সেবা করছি, সেজন্য ভগবানের সেবাটাই হচ্ছে মূল জিনিস। তো ভগবানের সেবা কেন করতে হবে না, আমরা তার অংশ, তিনি হচ্ছেন পরমাত্মা, আমাদের হৃদয় আছে আর হিতাকাঙ্ক্ষী বন্ধু, তাই তার সেবা করা আমাদের উচিত। সেটা কি করে জাগ্রত হবে, আমাদের হৃদয় আছে কিন্তু আমরা ভুলে গেছি অন্যদিকে দিয়েছি, জাগ্রত হবে কি করে, সেজন্য বলা আছে নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়। এই যে কৃষ্ণ ভক্তি জীবের হৃদয়ে এটা স্বাভাবিক আছে, কিন্তু অনাদিকাল থেকে ভুলে যাওয়ার ফলে অন্যদিকে আমাদের এই সেবাটা ট্রান্সফার হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে, পিতা মাতা চলে গেছে, দেশে চলে গেছে, তারপরে ধনী দরিদ্র গরিব এসব দেখে চলে গেছে। কিন্তু স্বাভাবিক আছে কি, এটা আছে অ্যাবনর্মাল কন্ডিশন, আর নর্মাল কন্ডিশন কি না কৃষ্ণের সেবা করা। কিন্তু এটা এখন ভুলে গেছে, যেমন আপনার রোগ হয়ে গেলে কি হয়, স্বাভাবিক থাকে না, স্বাভাবিক থাকে, একটা কোনো রোগ হয়ে গেলে স্বাভাবিক থাকে না, তো অন্য কিছু হয়ে যায়, তো সে স্বাভাবিক আসতে গেলে ঔষধ খেতে হবে ডাক্তারের কাছে গিয়ে। আমার যখন জ্বর হয়, খুব কষ্ট কাঁপছে, এটা কি স্বাভাবিক, আমার শরীরের স্বাভাবিক স্থিতি, জ্বর হয়ে গিয়ে কাঁপছে কান্না করছে কত কিছু, এটা স্বাভাবিক স্থিতি না, জ্বর নেই কান্না করছে না ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারছে, এটা স্বাভাবিক স্থিতি নর্মাল। কিন্তু যখন খেতে পারছে না, খাওয়া উচিত আমার কিন্তু খেতে পারছে না, ঠিক স্বাভাবিক থাকা উচিত সেটা নেই, কান্না করছে, হইচই করছে, পাগলের মতো দৌড়াচ্ছে, এটা নর্মাল কন্ডিশন নয়। তো ঠিক তেমনি কৃষ্ণের সেবা করা এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, সেটাকে ভুলে গিয়ে আমরা অন্যকে পিতা মাতা ভাবছি, অন্যকে স্ত্রী ভাবছি, বাবা ভাবছি, স্বামী ভাবছি, মেয়ে ভাবছি, ছেলে ভাবছি, এগুলো আছে অ্যাবনর্মাল কন্ডিশন, এটা আত্মার নর্মাল কন্ডিশন নয়। সে ভুলে গিয়ে যাকে তাকে পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী কন্যা টাকা পয়সা বাড়ি গাড়ি এসব করছে, তো সেটাই পাগলের মতো, পাগল বুঝতে পারে না কোথায় ঘুরছে, হাসতে থাকে এখানে সেখানে খেতে থাকে, তার মানে তার কন্ডিশনটা ঠিক নেই, এই কারণে। তাই আমাদের অবস্থাটা এরকম, কিন্তু মনুষ্য জীবনে এই সাধু সঙ্গে আমাদেরকে বুঝতে হয়, সেই নর্মাল কন্ডিশন আসবে কি করে না, আমাদেরকে ঔষধ গ্রহণ করতে হবে, সেজন্য সাধু বৈদ্য, সাধুকে বলা হয় ডাক্তার, বৈদ্যের মতো, তাই সেই বৈদ্যের কাছে আমাদেরকে যেতে হবে। তখন বৈদ্যের কাছে কেউ আমাদেরকে নিয়ে যায়, তো যেন এখানে অনেক প্রচার হচ্ছে এই নর্মাল কন্ডিশন নেই, চলো আমি তোমাকে বৈদ্যের কাছে নিয়ে যাবো, তো সেটা আজকে মানুষ বুঝতে পারে না, খারাপ স্থিতিতে রয়েছে পরিস্থিতিতে তবু বুঝতে পারে না, মনে করলে আমি ঠিক আছি, তো এটাই হচ্ছে মায়া, আমি ঠিক নেই তবু মনে করছি ঠিক আছে, অধনে যত্ন করি ধন তৈয়ার করি, অসত্যের সত্য করি মানে, যেটা সত্য নয় সেটাকে সত্য ভাবছি, যেটা সম্পত্তি নয় সেটা সম্পত্তি ভাবছি, যেমন 500 টাকা 1000 টাকার নোট সবাই ভাবছিল আমার টাকা, এটা নয়, কিন্তু আপনার যদি হয়তো রাখলেন না কেন, সেটা আপনার নয়, সেজন্য অধনে যত্ন করি ধন ত্যাগ আর অসত্যের সত্য করি মানি, অসত্য বস্তু সত্য করে মানছি, এটাই হচ্ছে আমাদের অ্যাবনর্মাল কন্ডিশন, মানে প্রকৃত স্থিতিতে আমরা নেই। এই জন্য স্ত্রী যেটা নয়, আমার স্ত্রী ভাবছে এটা আমার, পুত্র এটা আমার, বাবা এটা আমার, এই জন্য এগুলি নর্মাল কন্ডিশন নয়। তো এই জন্য এখানে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়, যখন কেউ বুঝিয়ে দিবে যে না না কষ্ট পাচ্ছ কেন, যে আমরা আমাদের প্রকৃত পিতা ভগবান, তুমি যাকে তাকে পিতা বলছো, তিনি পিতা, আসল পিতা, জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হবে, তখন সে সুপুত্র হবে। যদি আপনার প্রকৃত বাবা মার কাছে থাকবেন, ঠিক কথা মানবেন, তাহলে আপনি সুপুত্র, কোনো অসুবিধা থাকবে না, কিন্তু যদি বাবা মা কথা না মেনে তাহলে এদিকে সেদিক ঘুরবে, তখন হতাশা উৎকণ্ঠায় ঘুরতে হবে। তা আমরা ঠিক তেমনি হতাশা উৎকণ্ঠা উদ্বেগে ঘুরছি, তার কারণ আমাদের পিতা কৃষ্ণ তার ভক্তি সেবা আইন উল্লঙ্ঘন করছে। তো সেজন্য সেই ভক্তি জাগ্রত হবে শ্রবণাদি শুদ্ধ চিত্তে। যখন আমরা শ্রবণ করবো ভগবানের কথা বারবার শুনতে 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 শুনতে, যখন আমি বাবাকে ভুলে গেছি, কোথায় বাবা বুঝে উঠতে পারছে না, পাগল হয়ে একজন গিয়ে তাকে বারবার বুঝায় তোমার বাবা অমুক, তার নাম অমুক, ওখানে অনেক টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, অনেক সুন্দর পরিবেশ, খুব সুন্দর, তুমি ভুলে গেছো, এই করছো, তার বারবার তার বাবার কথা বলছে, বলতে বলতে তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, চল ওখানে যাই, তখন মনে করিয়ে দিচ্ছে। ঠিক তেমনি মহাপ্রভু বলছেন যে এইরকমই মনে করিয়ে দেবে, সে আমার প্রিয়, সব থেকে আমার প্রিয়। সে নিজে জেনেছে কৃষ্ণ আমার পিতা এবং অন্যকে সেটা জানিয়ে দিচ্ছে, তিনি আসল পিতা মাতা সবকিছু। সেইভাবে আসল পুত্র ভগবানও আসল পুত্র, তাকে পুত্র গ্রহণ করতে হবে। আমরা যেসব পুত্র গ্রহণ করেছি সে আসল নয়, আমাদের কাছে চলে যাবে, থাকবে না চিরকাল। তো সেজন্য যে নিত্য তাকে আমাদের গ্রহণ করা উচিত। সেজন্য এখানে সেই উপলব্ধি হবে কখন না শ্রবণাদি শুদ্ধ চিত্তে, যখন আমরা সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করব, তখন চিত্ত শুদ্ধ হবে, হৃদয়টা শুদ্ধ হবে, মনটা শুদ্ধ হবে। আর তখন আপনি বুঝতে পারবেন যে আমি এতদিন কি কষ্ট পাচ্ছিলাম, মহিলা আছে বলে বুঝে উঠতে পারছেন। তো এই জন্য এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্লোকের তাৎপর্য যে গীতা থেকে একটা উদ্ধৃতি দিয়েছেন, ভোক্তারম জগৎপ্রসাদম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতমম শান্তিম ইচ্ছতি। কি করে শান্তি হবে, এখানে প্রভুপাদ উদ্ধৃতি দিচ্ছেন প্রহ্লাদ মহারাজের কথা অনুসারে। প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বুঝাচ্ছেন, আর প্রভুপাদ প্রহ্লাদ মহারাজের কথাকে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে আরো শাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন যে কৃষ্ণ একমাত্র ভোক্তা, তিনি একমাত্র ঈশ্বর, কেন উনি সৃষ্টিকর্তা পালনকর্তা সবকিছু, আর তিনি হচ্ছেন হিতাকাঙ্ক্ষী বন্ধু, আমাদের বন্ধু। কিরকম বন্ধু? হিতাকাঙ্ক্ষী, কেবল মঙ্গল চিন্তা উনি করেন। এই জগতে আপনারা বলুন আমাদের কোন বন্ধুটা মঙ্গল চিন্তা করে, এখানে হাত তুলে বলুন কোন বন্ধু আছে? স্ত্রীকে বন্ধু ভাবেন সে কি আপনার মঙ্গল চিন্তা করে? কেবল ইন্দ্রিয় সুখ। স্বামী? কেবল ইন্দ্রিয় সুখ। পরস্পর আমরা কারো কাছ থেকে কিছু সুখ চাই, কিছু দিবেন না তখন কেটে পড়বো, তাকে গালাগালি করবো, কত কিছু করবো। তো এই জগতে পুত্র কন্যা পিতা মাতা সব ইন্দ্রিয় সুখ। পিতা মাতা ভাবছে এই ছেলেটা বড় হলে আমাকে দেখবে, তাই আমি তাকে, ওটা ইন্দ্রিয় সুখ, বড় হলে আমাকে দেখবে। আর বাবা ছেলে ভাবছে বাবাকে একটু দেখি তার ব্যাংক ব্যালেন্সটা পাবো, চাকরিটা পেয়ে যাবো, মারা গেলে এসব চিন্তা করছে, জমিটা আমার নামে হয়ে যাবে, এসব পাওয়ার আশা। কিন্তু বাবা যদি বললে আমি তোমাকে দিব না, সঙ্গে সঙ্গে বাবাকে ত্যাগ করবে, করছে না, দিবে না মানে তোর তোর আশা আমি নেই। এরকম এই জন্য কি করে এরা বন্ধু হল আমাদের? এখন বন্ধু আমরা এটা ভাবছি, মঙ্গলাকাঙ্ক্ষী কেউ নেই জগতে, কেবল স্বার্থ নিয়ে আমরা মঙ্গলটা করছি, কিন্তু ভগবান হচ্ছেন একমাত্র মঙ্গলাকাঙ্ক্ষী। সেই জন্য তাকে বলে সুহৃদম, এইটা উপলব্ধি করতে হবে মানুষ। আর যখন ট্রেনে বাসে গাড়িতে যায়, অনেক লোক এসে একটা চায়ের কাপ ধরে, দাদা নিন নিন, দেশি সিগারেট ধরে বলে দাদা গ্রহণ করুন, তাই না, চায়ের কাপ সিগারেট, তখন আমরা ভাবছি কত বন্ধু আমার। কিন্তু বন্ধু তো কত সময় বলুন তো, কত সময়? ওই ট্রেনে যাওয়ার সময়টুকু, স্টেশনে আসলো সবাই নেমে যাবে, সবাই ভুলে যাবে, তো এই বন্ধুত্বের কোনো মূল্য আছে? আর কত উপকার করলো সিগারেট খেতে দিল, এটা উপকার করলো? ও যদি সত্যিকারে মঙ্গল মঙ্গলাকাঙ্ক্ষী হতো, ওই সিগারেটে লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর ধূমপান করা, তাহলে সে প্রকৃত বন্ধু হলে দিত না। প্রকৃত বন্ধু নয় বলে আমাদের সর্বনাশ করার জন্য সিগারেট দিয়ে, আমি ভাবছি সিগারেট দিয়েছে আমাকে, একটা এক টাকার সিগারেট দিয়ে আমাকে বন্ধু করে নিয়েছে, খুব ভালো, তুমি খুব ভালো, কিন্তু এই যে আমার যে প্রয়োজন দিয়ে গেল ভিতরে, সেটা বন্ধ কি করে চা কবে চা নিয়ে আসো চা নিয়ে আসো কত একটা এই চা খান দাদু তখন হলো বাহ নাতি আমার বন্ধু হয়ে গেল আজকে হ্যাঁ চা খাওয়াচ্ছে ভাই খুব সুন্দর চা খাওয়াল কেউ চায়ে যে পফিন আছে নিকোটিন আছে বিষ দেওয়া আছে ব্রিটিশরা গোপনে ফ্রি খাওয়ায় ব্রিটিশ দিয়ে গেছে ওটা না খেলে মাথা ঘুরবে কেন না খেলে মাথা ঘুরবে কোন জিনিস না খেলে মাথা ঘুরে তো এটা কেন ঘুরছে না এখানে পয়জন দেওয়া আছে যাতে আপনি মাথা ঘুরে আর টাকা দিয়ে যাতে আপনি চাটা কিনেন ফ্রি এখন টাকা দিয়ে তাহলে সর্বনাশ করবেন তো প্রত্যেকটা জিনিস এরকমই আজ এরাই বন্ধু নয় তাহলে ট্রেনের বাসে যেসব বন্ধু আমরা ভাবছি ওই রকম ধরনের বন্ধু কত সময় ট্রেনের বাস থেকে স্টেশন এলে নেমে গেলে শেষ বন্ধুত্ব আর সেই বন্ধুত্বের যে আতিথ্যতা সেটা প্রয়োজন বিষ আমরা জানি না তারপরে আমরা হচ্ছে আত্মীয় কিরকম আত্মীয় ভাবছি হ্যাঁ আত্মীয় আমরা দেহকে আত্মা ভাবি এই জন্য কোন ছেলে একটা মেয়ে বিয়ে হয়ে গেল তখন ওই শ্বশুর বাড়ির সাথে আত্মীয় হয়ে গেল তার মামা তার পিসি তার সাথে ছেলের মেয়ে এরকম ছেলের পক্ষের মাসি পিসি কত কিছুর সাথে আত্মীয় হয়ে গেল আবার বড় মানে মেয়ের পক্ষের ছেলে আত্মীয় স্বজন মামা টামা সব আত্মীয় হয়ে গেল তো হচ্ছে কেন না এখানে আমরা দেহকে আত্মা ভাবছি তো যেন বলছি এরা আমার আত্মীয় বন্ধু কত সময়ের জন্য কথা ছিল বিয়ের সময় 1,00,000 টাকা দেওয়ার কিন্তু বললো ঠিক আছে দিব কিন্তু দেয়নি তারপরে যখন 6 মাস 1 বছর বাচ্চা হয়ে গেছে একটা মেয়ে স্ত্রী তাও টাকাটা দেয়নি শ্বশুর বাড়ি থেকে বাবা বলছে তো শ্বশুর দিল না তো সঙ্গে সঙ্গে ঝগড়া লেগে গেল স্ত্রীকে অনেক রকম খারাপ কথা বলতে লাগলো তখন স্ত্রী আর সহ্য করতে পারলো না তখন খেটে পড়ল না তোমার সাথে বন্ধুত্ব নেই তো এরকম আত্মীয় তোমার দেহের সাথে কিছু স্বার্থ কেটে গেলে আর সেই বন্ধুত্ব নষ্ট কিন্তু সুহৃদটা কি এখানে গীতায় কৃষ্ণ বলেছেন আমি সুহৃদ সুহৃদটা কি আপনি তাকে ভালোবাসুন না বাসুন তিনি আপনাকে ভালোবাসেন কি প্রমাণ আছে আমরা ভগবানকে তো দেখি না তাকে কি করে ভালোবাসবো আর তাকে আমরা ভালোবাসি না বাসি তিনি আমাদের ভালোবাসি কি করে বলুন আমরা তাকে অবহেলা করি তাকে ভালোবাসি না খুঁজেও করি না তো তবুও তিনি আমাদের ভালোবাসেন কি করে বলুন সূর্য উঠছে প্রতিদিন এই সূর্যটা কি জানেন যশ চক্ষুরেষ সবিতা সকর গ্রহাণা ভগবান বলছেন এই সূর্য হচ্ছে আমার চোখ তাহলে এই চোখ যদি না থাকবে আমাদের চোখ থাকতে আমরা অন্ধ হয়ে যাবো হ্যাঁ কিনা হ্যাঁ যদি সূর্য আলো না হবে আমাদের চোখ থাকতে আমরা অন্ধ কিনা তাহলে কার দ্বারা আমরা দেখছি সূর্য সূর্যটা কার চক্ষু তাহলে আমরা ভগবানের না হলে আমরা দেখতে পাবো তাহলে কেমন সুহৃদ দেখবেন আপনি তাকে ভালোবাসুন না বাসুন পেয়ে যাচ্ছে দেখছি হাওয়া লাগবে হাওয়াটা কে দিবে ভগবান দিচ্ছেন জল দিচ্ছেন সেই জন্য এখানে এই কথাগুলি প্রভুপাদ প্রহ্লাদ মহারাজের সেই জিনিসটাকে এখানে তুলে ধরেছে আপনি দেখুন শুয়োর যখন বিষ্ঠা খায় আপনারা তাকে কি মনে করেন বলুন শুয়োর যখন বিষ্ঠা খায় তখন কি করেন দেখে কি মনে করেন ছিছি ছিছি এই বিষ্ঠা খাচ্ছে তাই না দূরে সরে আসে মুরগি পায়খানা খাচ্ছে আমরা ছিছি ছিছি করছি কিন্তু মুরগি কেটে খাচ্ছে শুয়োর কেটে খাচ্ছে ছিছি করছি কিন্তু খেয়ে নিচ্ছে আবার রান্না করে তাহলে এটা কতটা অজ্ঞানতা ছিছি করছি দূর দূর করছি কিন্তু আবার সেটাকে কেটে খাচ্ছে টাকা দিয়ে আবার তো এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু ভগবান এই মুরগি ছাগল গরু ভেড়া শুয়োর ঈশ্বর তো বিষ্ঠা খায় কিন্তু ঈশ্বরের মধ্যেও ভগবান গিয়ে রয়েছে তাহলে কেমন হিতাকাঙ্ক্ষি আমরা গালাগালি করছি এই বিষ্ঠা খাচ্ছে ভাগ ভাগ কিন্তু ভগবান গালাগালি করছে ও ভুলে গেছে আমাকে কিন্তু তাকে গিয়ে কাছে আর তার ভিতরে গিয়ে রয়েছেন তার মধ্যে আত্মা আছে আর পরমাত্মা রূপে বিষ্ণু কি করছেন, ওই সুয়ারের মধ্যে গিয়েও বসে আছেন। অনুমন্তা উপদেষ্টা, সে বুঝতে পারে না, তবু তার মধ্যে গিয়ে বসে আছেন। তার খাবার লাগবে, প্রয়োজনীয় বস্তু লাগবে, সে ভুল করেছে, ওই ধরনের বিষটা খেতে চাইছে, তাই ভগবান সেটাও জোগাড় দিচ্ছেন। জল লাগবে সেটাও দিচ্ছেন। হাতির 100 কেজি খাবার লাগবে কে দিচ্ছে, সেখানেও ভগবান জঙ্গলে কত কিছু দিচ্ছেন, আমরা দিয়ে আসছি। তো এই জন্য ভগবান হচ্ছেন সুহৃদ। এটা পিপিলিকা সুয়র তাদের যা দরকার সব আমরা ভগবান পাঠিয়ে দিচ্ছি। তো এইরকম হিতাকাঙ্ক্ষী বন্ধু কে থাকতে পারে, বৃষ্টি লাগলে বৃষ্টি দিচ্ছেন, হাওয়া লাগলে হাওয়া দিচ্ছেন, জল লাগলে জল দিচ্ছেন, আগুন লাগলে রান্না করতে আগুন দিচ্ছেন। তা আমরা যাদের এই বন্ধু বলে ভাবিছি, স্ত্রীকে, স্বামীকে, পুত্রকে, কন্যাকে, রাজনৈতিক নেতাদের, বৈজ্ঞানিকদের, তারা এই জল বৃষ্টি আগুন এসব দিচ্ছে, তাহলে কেন এত বন্ধু বলে চাকরি ধরেছেন, কেন চাকরি ধরেছেন, তাহলে আমরা কি করছি, মূর্খাম। এই জন্য প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে এই মনুষ্য জীবনের গুরুত্ব আরোপ করে শিক্ষা দিয়েছে, বলছেন দুর্লভম মনুষ্য জন্ম তদপি অর্থদম। এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, কিন্তু এটা অর্থদম। অর্থদম মানে কি, অর্থদম মানে কি, অর্থপূর্ণ মানে খুব মূল্যবান, টাকা পয়সা মূল্যবান না। কিন্তু যদি কেউ এই টাকা পয়সা যে মূল্যবান একটা দেহ, মনুষ্য দেহটাকে টাকা পয়সার সাথে তুলনা করা হয়েছে, অর্থপূর্ণ সব থেকে মূল্যবান, টাকাটা সব থেকে মূল্যবান আমরা ভাবি কিনা। কিন্তু যদি কেউ কৃপণ থাকে, যদি তার টাকাটাকে সদ ব্যয় না করে, তাকে কি বলা হয়, কৃপণ বলা হয়, সদ ব্যয় না করে, তো তার অবস্থাটা কি হয় বলবেন, কৃপণের সম্পত্তি কি হয়, নরেন্দ্র মোদি করে দিয়েছে, কৃপণের ধন সম্পত্তি জলে যায়, রাস্তায় পড়ে থাকে। এখন 1000 নোট যদি পড়ে থাকে কেউ নিবে, এটা কেন নেবেন না, তাহলে আপনি কৃপণ, এই অর্থটাকে আগে কাজে লাগাননি, এখন আগুন চাই, কৃপণ। ঠিক তেমনি মনুষ্য জীবন এই টাকা পয়সার মতো মূল্যবান, যদি ভগবানের সেবায় না লাগাবেন, তাহলে ওই রাস্তাঘাটে পড়ে থাকার মতো, তার মানে কি, বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে, কখনো নরকে যাবেন, কখনো গাছপালা হবেন, কীট পতঙ্গ হবেন, পশু পাখি হবেন, এই দেহেতে ঘুরতে হবে। তারপর মানে এখানে আমরা সবাই বসে আছি, সবাই একই রকম নয় কেন, সবাই একই রকম, কেউ মেয়ে কেউ পুরুষ, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, কারণ কি, বুঝতে হবে, ওই যে সদ ব্যয় করেননি, টাকাটা সদ ব্যয় না করার ফলে কোনো মূল্য নেই, তাই এই দেহের কোনো মূল্য নেই, বারবার ঘুরতে হচ্ছে, তো যেন এই দেহেতে মূল্য নেই, আত্মার মূল্য আছে। তো সে আত্মজ্ঞান লাভ করার জন্য মনুষ্য জীবন, এই জন্য বলছেন দুর্লভম মনুষ্য জন্ম তদপি অর্থদম। এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, পাওয়া যায় না, কিন্তু এটা মূল্যবান সম্পত্তির মতো, তাই কি করা উচিত, না ভাগবত ধর্ম আচরণ করা উচিত, আত্মজ্ঞান লাভ করে কৃষ্ণের সেবা করা উচিত। কেন না, এখানে প্রভুপাদ বলছেন, যে প্রহ্লাদ মহারাজ বলছেন, যে মনুষ্য জীবনে ভগবত ধর্মে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে, এই জন্য আমাদের ভগবত ভক্তি করতে হবে। ভক্তি মানে কৃষ্ণের সেবা, যেটাকে বলা আছে ঋষিকেশ, এখানে বলা আছে যে সেই পরমেশ্বর ভগবান ঋষিকেশ তার সেবা। ঋষিকেশ মানে কি, সব ইন্দ্রিয়ের প্রভু, আমাদের সব ইন্দ্রিয় রয়েছে, তো ইন্দ্রিয়ের মালিক হচ্ছেন কৃষ্ণ, তাই সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করতে হবে। এই জন্য প্রভুপাদ এখানে বললেন, ভোক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতমম শান্তি মিচ্ছতি। প্রহ্লাদ মহারাজ বললেন, হে দৈত্য কুলোদ্ভূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগ বশত যে ইন্দ্রিয় সুখ, তা যে কোনো জুনিতেই পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়ে থাকে। আমরা যে ইন্দ্রিয় সুখ করি, সুখটা কখন অনুভব হয় বলুন, ইন্দ্রিয়তে আমার কয়টা ইন্দ্রিয় আছে, 11টা ইন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় 5টা, জ্ঞানেন্দ্রিয় 5টা, আর মন, এরকম 11টা ইন্দ্রিয় আছে। তো এখানে বিশেষ করে আমরা 5টা ইন্দ্রিয়কে মুখ্যত ভাবি, সেটা কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা। তো এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন, সাধারণত দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগের যে ইন্দ্রিয় সুখ, আমাদের সুখটা কখন অনুভব হয়, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হলে তো বিষয়টা কি কে জানে? ইন্দ্রিয়ের বিষয় এখানে বলছেন আমরা সুখ কখনো অনুভব করি না, ইন্দ্রিয়ের সাথে বিষয় যখন সংযোগ হয় তো সে বিষয়টা কি? ইন্দ্রিয় চোখ একটা আমাদের, তো চোখের ইন্দ্রিয়ের বিষয়টা কি? দেখা, রূপ দেখা। তার মানে চোখ দিয়ে যখন কোন রূপবতী ভার্যা বা পুরুষ বা কাউকে দেখলাম বা সিনেমা আর্টিস্ট কোন নাটক টাটক তখন আমি সুখ অনুভব করি, হ্যাঁ কি না? তার আগে হয়? তার মানে বিষয় যখন যুক্ত হবে, বিষয়টা যখন যুক্ত হবে তখন এই চোখে খুব ভালো খুব ভালো বসে থাকে, দেখতেই থাকে দেখতেই থাকে, তখন সুখ হবে। কিন্তু এখানে বলছেন প্রহ্লাদ মহারাজ, দেখো তার বন্ধুদেরকে বলছেন, অসুর বন্ধুদের, এই যে সুখ বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সাথে যে বিষয় সংযোগ, যেমন কান শ্রবণের জন্য, জিহ্বা কিছু খাওয়ার জন্য, চামড়া কিছু স্পর্শ করার জন্য, স্পর্শ সুখ, চামড়াতে আমরা স্পর্শ করলাম কাউকে তখন মনে করি যাহ খুব আনন্দ হচ্ছে। তো এরকম প্রত্যেকটা ইন্দ্রিয় বিষয়ের সাথে সংযোগ হওয়ার ফলে সুখ হয়। কিন্তু এখানে কি বলছেন না, যে কোনো এই সুখটা যে কোনো জুনিতে পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়, আপনার বলবেন যে কোনো জুনি লাভ, হ্যাঁ কি না? যে পশু পাখিরা রয়েছে তারা এইসব করে না, তারাও স্পর্শ সুখ অনুভব করে, তারাও দর্শন করে, খায়, কিছু কত কিছু করে। তো এই জন্য এখানে বলছেন পূর্বকৃত কর্ম অনুসারে সবকিছু লাভ হয়, কিন্তু এই প্রকার সুখ আপনা থেকেই কোন রকম চেষ্টা ছাড়াই লাভ হয়। অনেক সময় আমরা সুখ অনুভব করতে চাচ্ছি, এটা পূর্বের কর্ম এবং কাল অনুসারে আসবে, তাকে চেষ্টা করতে হয় না। ইন্দ্রিয় সুখ তাকে চেষ্টা করতে হয় না, এটা পূর্বের কর্ম অনুসারে আসবে আবার চলে যাবে। যেমন আপনারা বলুন কয়জন দুঃখ চান, এখানে কয়জন দুঃখ চেয়েছে জীবনে, কে চাইছে? কিন্তু আমাদের জীবনে শত দুঃখ আছে, তাই না? শত শত দুঃখ, এই কাশি চাই না, জ্বর চাই না, ঠান্ডা চাই না, গরম চাই না, এগুলো দুঃখ না? যেখানে গরম পড়ে দুঃখ হয় জীবনে, খুব কষ্ট লাগে, পাখা লাগবে, হুসফুস করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দুঃখ লাগছে। সেই জন্য আমরা এগুলি চাই না, কিন্তু এসেছে, কেন আসছে? এই জন্য এখানে বলা আছে মানে পূর্বের কর্ম এবং কাল অনুসারে ভক্ত মানে জীব তার কর্ম অনুসারে সংগঠিত হবে, আর সময় আসবে সেটা কিছু পাবে, এটা কাউকে চেষ্টা করতে হয় না। কিন্তু একটা জিনিস চেষ্টা করতে হয়, এখানে বলছেন যে কোনো প্রচেষ্টা ছাড়াই লাভ হয়, ঠিক যেমন বিনা প্রয়াসে দুঃখ লাভ হয়। প্রহ্লাদ মহারাজ ছোট্ট 5 বছর বয়সের বাচ্চা, তার অসুর বন্ধু 5 বছর বয়সের বাচ্চা সব, তাদেরকে এই কথাগুলি বুঝাচ্ছে। আমরা ছোটবেলা থেকে কিছু সুখ অনুভব করি কি না? করি না? ছোটবেলায় কিছু খেতে ভালোবাসি, কিছু দেখতেও ভালোবাসি, তো সেখান থেকে শিখাচ্ছে। তো ছোট থেকে কি দেখতে হবে কি খেতে হবে প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে শিখাচ্ছে। কখনো বাচ্চারাও কষ্ট পায়, যখন একটু অল্প জ্ঞান হয় যখন কষ্ট পায়, চিৎকার করে, চেঁচায়, কান্না করে, কোনো একটা দুঃখ না হলে কান্না করবে কেন, কষ্ট না হবে? সেই জন্য প্রহ্লাদ মহারাজ ছোটবেলা থেকে তাকে বুঝাচ্ছে, দেখো এই, আর আমরা এখন বড় হয়ে গেছি, উপলব্ধি করা উচিত যে আর সত্যি তো আমি তো চাইনি এই ধরনের কোনো রোগ কেন এলো, আমি তো চাইনি কেউ আমাকে একটু গালাগালি করুক, গালাগালি করলে দুঃখ হয়, কারণ কেউ গালে দিল একটু আজে বাজে ভাষায় তখন মনে একদম ভেঙে বসে পড়ে থাকে না, বললে আমাকে জুতো দিয়ে মারতো ভালো হতো, কিন্তু এই ধরনের কথা বললো, আমার ছেলে হয়ে আমি এটা আশ্চর্য করতে পারবো, মনটা ভেঙে যায়, তাই না? তো রান্না কি ভোগ লাগাচ্ছে? ভোগ লাগালে তো আমরা ভোগ আরতি হতো, 1:30 বেজে গেছে, পরে আমরা বিকালে শুনবো। এখানে প্রহ্লাদ মহারাজ এই কথাগুলি সুন্দর করে বুঝাচ্ছেন বন্ধুদেরকে। তত প্রয়াস ন কর্তব্য যত আয়ুর্বয় অপরম ন তথা বিন্দতে ক্ষেমম মুকুন্দ চরণাম্বুজম। অতএব জড় জগতে অবস্থানকালে ভবামিশ্রিত ভবমাশ্রিত পূর্বরূপে পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তির কর্তব্য সৎ এবং অসত্যের পার্থক্য নিরূপণ করে, যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে ততক্ষণ ভীত না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া। আমাদের জীবনের পরম উদ্দেশ্য সেটা কি? কৃষ্ণ প্রেম ভক্তি। জীবনের পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি। ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বড় হওয়ার জন্য না, এটার জন্য আমাদের লক্ষ্য নয়। কেন? এগুলি অনিত্য। যে সত্যিকারের মানুষের জীবনের উদ্দেশ্য বুঝতে পারে, সে ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, এটা গৌণ জিনিস, এইগুলির জন্য প্রয়াস করবে না। আপনারা বলুন, সবাইকে প্রধানমন্ত্রী হতে পারবে? প্রয়াস করা কি দরকার আছে? কিন্তু আপনারা প্রয়াস করতে হবে না, আপনি প্রধানমন্ত্রী হবেন। পূর্বের কালে না এবং কর্ম না, আপনার পূর্বের কর্ম এবং কাল থাকলে নরেন্দ্র মোদী চা দোকানদারের লোক ছেলে ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ, চায়ের দোকানদারের ছেলে। কিন্তু তার কর্ম, পূর্ব কর্ম অনুসারে সময় এসেছে, ও তো এখন ভারতের প্রধানমন্ত্রী হয়ে বসে আছে। মমতা ব্যানার্জি, তার বাবা কে ছিল? শোনা যায় ইট ভাটার লোক, সে এখন মুখ্যমন্ত্রী হয়ে আছে। তো পূর্বের কর্ম অনুসারে সব চলে আসবে। তো এরকম জিনিস আমাদেরকে প্রয়াস করতে হয় না, কিন্তু একটি জিনিস প্রয়াস করতে হয়, যেটা আমরা স্বর্গ মর্ত পাতাল ঘুরেও পাই না। দেবদেহে, অসুর দেহে, মনুষ্য দেহে, পশু দেহে সবকিছু পাওয়া যায়। দেহের সুখ বিষয় সংযোগ হলে সেই সুখ পাওয়া যায়, আহার, নিদ্রা, ভয় মৈত্রী, কিন্তু একটি জিনিস পাওয়া যায় না, ভক্তি, কৃষ্ণ সেবা, ঘুরে মর্ত স্বর্গ মর্ত পাতাল ঘুরে। তো এটার জন্য বলছেন প্রয়াস করা উচিত চরম উদ্দেশ্যে। এখানে প্রহ্লাদ মহারাজ আর বন্ধুদের বলছেন যে প্রকৃত চরম উদ্দেশ্যে আমাদের ভগবত ভক্তি গ্রহণ করতে হবে। তো এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেন, কৌমারম আচরেত প্রাজ্ঞা, মানে ছোটবেলা থেকে ভগবত ভক্তি করা শুরু করা উচিত ছোট থেকে। তো সে ছোট থেকে কি করে করবে? তার জন্য বাবা মা থেকে সঙ্গ দান করবে। এই ভক্তিটা এরকম, অনেক সময় আমাদের পূর্বের কর্মফল নাও থাকতে পারে, কিন্তু কেউ যদি আশীর্বাদ করে, ভক্তি সঙ্গ দেয়, আর সেটা যদি আমরা গ্রহণ করি, তাহলে সেও বুঝতে পারবে। যেমন অনেক বিদেশিরা প্রভাত বলছেন, আমি এই পুণ্য, কৃষ্ণ ভক্তির পুণ্যটা, দুই রকম পুণ্য আছে, একটা জাগতিক পুণ্য আছে, অনিত্য, নষ্ট হয়ে যাবে, স্বর্গ সুখ পর্যন্ত পাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা আছে ভক্তিময় পুণ্য, যেটা আছে নিত্য জিনিস, সেটা ভক্ত সঙ্গে পাওয়া যায়। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রসাদ, সেবা, এসব করলে আমাদের যে পুণ্য হবে, যার ফলস্বরূপ আমরা এই জড় গুণের থেকে মুক্ত হতে পারি। সত্য রজ তম গুণ, যে সত্য রজ তম গুণ আমাদেরকে বারবার সদ অসদ জুনিতে ফেলে দিচ্ছে, কবু স্বর্গে, কবু মর্তে, কবু রাজা, কবু প্রজা, এরকম বিভিন্ন দেহেতে ফেলে দিচ্ছে। এই জড়া প্রকৃতির তিনটি গুণে সংগ্রাম করছে, আত্মা এরকম সঙ্গ করে ফেলছে। কেন না আমরা এরকম ভগবত ভক্ত সঙ্গ পাচ্ছি? তো যখনই ভক্ত সঙ্গ পাব, তখনই এই গুণ থেকে মুক্ত হবে। কি করে না? ভক্তির মাধ্যমে, ভক্তির দ্বারাই কেবল কর্মকে ধ্বংস করা যায়। যে কর্মানি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাগা, ভক্তির দ্বারাই কেবল এই কর্ম, যে পূর্ব পূর্ব কর্ম, সেটিকে আপনি ধ্বংস করতে পারবেন, পুড়ে ছাই করে দিতে পারবেন। সেজন্য আমাদেরকে ভগবত ভক্তি প্রয়াসী হতে হবে। সেটাই সেখানে, এই জন্য মানব শরীরে একমাত্র কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্যই এই জন্য শ্রেষ্ঠ। অন্যান্য দেবদেহ এটা শ্রেষ্ঠ না। দেবদেহ যদি শ্রেষ্ঠ হতো, দেবতারা প্রার্থনা করছেন ভগবানের কাছে, প্রভু আমাদের মানব দেহ দান করুন। মানব দেহ হচ্ছে সবথেকে দুর্লভ, পাওয়া খুব কঠিন। দেবতারাও প্রার্থনা করে, আমরা যে দেবতাদের পূজা করি, দুই চারজন দেবতাকে, অন্য দেবতারা রেগে অন্য কিছু করে, আমাদের সুনামি আইলামে ফেলে দিচ্ছে, যুদ্ধতে ফেলছে। কেন না? দু চারজনকে পূজা করি আর করি না, করে দু চারজন করে। বৃষ্টি দরকার আছে কি নাই? কয়জন মনে করেন বৃষ্টি দরকার আছে? হাত ধরুন, সবাই দরকার আছে। তাহলে ইন্দ্র বৃষ্টির দেবতা, কয়জন পূজা করে? তো ইন্দ্র রেগে যাবে না। হাওয়া দেবতা, পবন দেব, কয়জন পূজা করে? আর অগ্নি দেবতা, কয়জন পূজা করে? তাহলে তারা রেগে যাবি। তো এই জন্য কৃষ্ণের পূজা করলে সব পূজা হয়ে যাবে। এই জন্য বুদ্ধিমান হয়ে আমাদের কর্ম থেকে মুক্ত হতে গেলে, তাহলে এই সমস্ত কিছু মুক্ত হতে গেলে ভক্তি করতে হবে, কৃষ্ণ ভক্তি। যেটা আমি অনুরোধ করবো, আপনারা চেষ্টা করুন শুরু করতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন সাধু সঙ্গ তুলসী সেবা। মেদিনীপুরে দেখি প্রত্যেক বাড়িতে তুলসী জল দেয় পরিক্রমা করে, কিন্তু পরিক্রমা করতে পারে না নিশ্চয়, এটা ঠিক নেই। তুলসী টব একটা লাগাবেন, কিন্তু উপরে অনেক সময় ঘর করা উচিত না। তুলসী যদি রোদ না পাবে এটা খারাপ। আমরা একটা মন্দির করে দেবে, হরি মন্দির, মন্দির সুন্দর করে করতে যেখানে রাধা কৃষ্ণ সব থাকবে। তুলসী একটা চৌরা করতে পারেন যেখানে হাওয়া আলো বাতাস লাগবে, তাহলে সেটা ঠিক থাকবে। আর তুলসী টবে লাগিয়ে রাখতে হবে, যেটাকে ঠাকুর ঘরে নিয়ে প্রতিদিন রাখবেন, চেঞ্জ করবেন প্রতিদিন রাত্রিবেলা বা সকালবেলা দুই তিনটা টব রাখবেন, সেবা করতে হবে। আর এখানে বাড়িতে সামনেও একটা টব লাগে, মানে মন্দির মতো করে রাখবেন, কিন্তু উপরে খোলা থাকতে হবে। ঘর করলে হা যখন উপরে রোদ পাবে না, কখন এদিকে ব্যাঁকবে এদিকে হবে, তো এটা ঠিক নেই। সেজন্য মন্দির করবেন রাধা কৃষ্ণের, যেমন তুলসী করছেন এরকম সুন্দর মন্দির করে, চারিদিকে ঘেরা থাকবে, দরজা থাকবে, ডিজাইন থাকবে, সিংহাসন থাকবে, সেখানে রাধা কৃষ্ণ গৌর নিতায় পরম্পরা এবং এই তুলসীও তার মধ্যে রাখবেন, তারপরে সেবা করেন। আর সেই তুলসীর সামনে ভক্তি করবেন।